দ্বাবিংশ অধ্যায়।
বিয়ের ভোজের গল্প। শিক্ষা দেবার জন্য যীশু আবার সেই ধর্মনেতাদের কাছে এই গল্পটা বললেন। স্বর্গরাজ্য এমন একজন রাজার মতো, যিনি তার ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদের ডাকবার জন্য তিনি তার দাসদের পাঠিয়ে দিলেন, কিন্তু তারা আসতে চাইল না। তখন তিনি আবার অন্য দাসদের নিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালেন, দেখুন, আমি আমার বলদ ও মোটাসোটা বাছুরগুলো কেটে ভোজ প্রস্তুত করেছি, এখন সবই প্রস্তুত, আপনারা ভোজে আসুন। নিমন্ত্রিত লোকেরা কিন্তু সেই দাসদের কথা না শুনে একজন তার নিজের খেতে ও আরেকজন তার নিজের কাজে চলে গেল। বাকি সবাই রাজার দাসদের ধরে অপমান করল ও মেরে ফেলল। তখন রাজা খুব রেগে গেলেন এবং সৈন্য পাঠিয়ে তিনি সেই খুনিদের ধ্বংস করলেন আর তাদের শহর পুড়িয়ে দিলেন। পরে তিনি তার দাসদের বললেন, ভোজ প্রস্তুত, কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা এর যোগ্য নয়। তোমরা বরং রাস্তার মোড়ে মোড়ে যাও আর যতজনের দেখা পাও সবাইকে বিয়ের ভোজে ডেকে আনো। তখন সেই দাসেরা বাইরে রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যাদের পেল সবাইকে ডেকে আনল। তাতে বিয়ে বাড়ি সেই অতিথিতে ভরে গেল। এরপর রাজা অতিথিদের দেখবার জন্য ভিতরে এসে দেখলেন একজন লোক বিয়ের কাপড় না পরেই সেখানে এসেছে। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, বিয়ের কাপড় ছাড়া কেমন করে এখানে ঢুকলে? সে কোনো উত্তর দিতে পারল না। তখন রাজা চাকরদের বললেন, এর হাত পা বেঁধে বাইরের অন্ধকারে ফেলে দাও, সেই জায়গায় লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। গল্পের শেষে যীশু বললেন, এজন্য বলি, অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্পকে বেছে নেওয়া হয়েছে।
কর দেবার বিষয়ে। তখন ফরিসিরা চলে গেলেন এবং কেমন করে যীশুকে তার কথার ফাঁদে ফেলা যায় সেই পরামর্শ করতে লাগলেন। তারা হেরোদের দলের কয়েকজন লোকের সঙ্গে নিজেদের কয়েকজন শিষ্যকে যীশুর কাছে পাঠালেন। তারা যীশুকে বলল, গুরু, আমরা জানি আপনি একজন সৎ লোক, ঈশ্বরের পথের বিষয়ে আপনি সত্যভাবে শিক্ষা দিয়ে থাকেন, লোকে কি মনে করবে না করবে তাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কারো মুখ চেয়ে কিছু করেন না। তাহলে আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া উচিত? আপনার কি মনে হয়? তাদের মন্দ উদ্দেশ্য বুঝতে পেরে যীশু বললেন, ভণ্ডেরা, কেন আমাকে পরীক্ষা করছো? যে টাকায় কর দেবে তার একটা আমাকে দেখাও। তারা একটা দিনার যীশুর কাছে আনল। তখন যীশু তাদের বললেন, এর উপরে এই ছবি ও নাম কার? তারা বলল, রোম সম্রাটের। যীশু তাদের বললেন, তবে যা সম্রাটের তা সম্রাটকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এই কথা শুনে তারা আশ্চর্য হল এবং তাকে ছেড়ে চলে গেল।
জীবিত হয়ে উঠবার বিষয়ে। সেই একই দিনে কয়েকজন সদ্দুকি যীশুর কাছে আসলেন। সদ্দুকিদের মতে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই, এই জন্য তারা যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মোশি বলেছেন যদি কোনো লোক সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে ভাইয়ের হয়ে তার বংশ রক্ষা করবে। আমাদের এখানে সাত ভাই ছিল, প্রথমজন বিয়ে করে মারা গেল এবং সন্তান না থাকাতে সে তার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রেখে গেল। এইভাবে দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম ভাই পর্যন্ত সেই স্ত্রীকে বিয়ে করল, শেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। তাহলে মৃতেরা যখন জীবিত হয়ে উঠবে তখন ওই সাত ভাইয়ের মধ্যে এই স্ত্রীলোকটি কার স্ত্রী হবে? তারা সবাই তো তাকে বিয়ে করেছিল। যীশু তাদের বললেন, আপনারা ভুল করছেন, কারণ আপনারা শাস্ত্রও জানেন না, ঈশ্বরের শক্তির বিষয়েও জানেন না। মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না, তারা স্বর্গদূতদের মতো হবে। মৃতদের জীবিত হয়ে উঠবার বিষয়ে ঈশ্বর যে কথা আপনাদের বলেছেন সেই কথা কি আপনারা শাস্ত্রে পড়েননি? তাতে লেখা আছে, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর। কিন্তু ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর। এই কথা শুনে লোকেরা তাঁর শিক্ষায় আশ্চর্য হল।
সবচেয়ে বড় আদেশ। যিশু সদ্দুকিদের মুখ বন্ধ করে দিয়েছেন শুনে ফরিসিরা একসঙ্গে জড়ো হলেন। তাদের মধ্যে একজন ধর্মশিক্ষক যিশুকে পরীক্ষা করবার জন্য এবার জিজ্ঞাসা করলেন, গুরু, মসির আইন কানুনের মধ্যে সবচেয়ে বড় আদেশ কোনটা? যিশু তাকে বললেন, সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হল, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর তারপরের দরকারি আদেশটা প্রথমটারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরেই নির্ভর করে আছে।
ধর্মশিক্ষকদের কাছে প্রভু যিশুর প্রশ্ন। ফরিসিরা তখনও একসঙ্গে ছিলেন, এমন সময় যিশু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা মসিহের বিষয়ে কি মনে করেন, তিনি কার বংশধর? তারা যিশুকে বললেন, দায়ুদের বংশধর। তখন যিশু তাদের বললেন, তবে দায়ুদ কেমন করে মসিহকে পবিত্র আত্মার পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? তিনি বলেছিলেন, প্রভু আমার প্রভুকে বললেন, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি ততক্ষণ তুমি আমার ডান দিকে বসো। তাহলে দায়ুদ যখন মসিহকে প্রভু বলে ডেকেছেন, তখন মসিহ কেমন করে দায়ুদের বংশধর হতে পারেন? এর উত্তরে কেউ এক কথাও তাকে বলতে পারল না, এবং সেই দিন থেকে কেউ তাকে আর কিছু জিজ্ঞাসা করতেও সাহস করল না।